ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন কামারুজ্জামানের ফাঁসির আদেশ স্থগিত করার আহ্বান জানিয়েছে।
রয়েছে ঢাকা থেকে আরও একটি রিপোর্ট জহুরুল আলমের।
জামাত ইসলামীর নেতা মোহাম্মদ কামরুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা তা ভেবে জানাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
তাছাড়াও থাকছে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
বন্দীদের ভোটাধিকার চেয়ে মামলা হলো কলকাতা হাইকোর্টে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জোর দিয়েই বলছেন যে পশ্চিমের সঙ্গে স্বাক্ষরিত রূপরেখা চুক্তি এরকম কোনো নিশ্চয়তা দিচ্ছে না যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস করা সম্পর্কে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। আজ বৃহস্পতিবার এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন যে গত সপ্তাহে ইরান এবং ছটি শক্তিধর রাষ্ট্রের মধ্যে যে অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরিত হয়েছে তিনি তার পক্ষে কিংবা বিপক্ষে নন, তবে তিনি জোর দিয়েই বলেন যে এই চুক্তি অসম্পূর্ণ এবং বাধ্যতামূলক নয়। তিনি এই আপোষ আলোচনার ব্যাপারে তার অব্যাহত সমর্থনও প্রকাশ করেন। দিনে আরও আগের দিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন,
ما هیچ توافقی را امضا نخواهیم کرد مگر آنکه در اولین روز
তিনি আরো বলেন যে ইরানের জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে এক ভাষণে যে চুক্তি বাস্তবায়নে একেবারে প্রথম দিনেই সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা একসঙ্গে তুলে না নেওয়া হলে তারা কোনো চুক্তি সই করবেন না। ইরান বারবার দাবি জানিয়েছে যে এই সব নিষেধাজ্ঞা অবিলম্বে এবং স্থায়ীভাবে প্রত্যাহার করে নেওয়া হোক। ইরান এবং পশ্চিমী দেশগুলো মতভেদ দূর করার জন্য 30 জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তবে আয়াতুল্লাহ খামেনি বলছেন যে এই সময়সীমা বৃদ্ধি করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে ইয়েমেনে শিয়া বিদ্রোহীদের প্রতি ইরানের সমর্থন দেওয়ায় ওয়াশিংটন সরকার খুব উদ্বিগ্ন। এর আগে এরকম খবর পাওয়া গিয়েছিল যে ইরানের নৌবহর পারস্য উপসাগরীয় ওই দেশটির দিকে রওনা হয়েছে। পিবিএস নিউজ আওয়ারে দেওয়া বক্তব্যে কেরি বলেন যে বিদ্রোহীদের প্রতি ইরানের সমর্থনকে যুক্তরাষ্ট্র খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যেমন ইরান থেকে আসা জিনিসপত্র এবং ইয়েমেনের প্রতি সপ্তাহে যাওয়া ইরানি বিমানের ফ্লাইট সংখ্যা। তিনি বলেন,
We're well aware of the support that Iran has been giving to Yemen. And Iran needs to recognize that
Mr. Kerry bolchen je Yemen ke Iran je samarthan sahajogita dicche she byapare juktorashtro obogoto royeche. Iran ero e kotha jana dorkar je oi elakay asthitishil hoye utle kingba lokjon jokhon antorjatik simana periye loraye lipto hobe tokhon juktorashtro nirob dorshok hoye thakbe na. তবে মিস্টার কেরি এ কথাও বলেন যে যুক্তরাষ্ট্র যে কিনা অস্ত্র গোয়েন্দা দিয়ে এবং অন্যান্য ভাবে আরব অভিযানকে সমর্থন করছে সে কিন্তু সংঘাতে জড়াতে চাইছে না, তবে যুক্তরাষ্ট্র তার বন্ধুদের থেকে দূরেও সরে যাবে না। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আজ এক ভাষণে বলেন যে ইয়েমেনে বিমান হামলা তার কথায় ভুল সিদ্ধান্ত এবং তা সফল হবে না। টেলিভিশনে দেওয়া তার ভাষণে অস্ত্রবিরতির আহ্বান জানানো হয়। ইরানের রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলেছেন যে এই নৌবহর আসলে ইরানের জাহাজ চলাচল পথে সুরক্ষা প্রদান এবং গভীর সমুদ্রে দেশের স্বার্থ রক্ষার জন্য পাঠানো হয়েছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামাত ইসলামী নেতা মোহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা তা ভেবে জানাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ঢাকা থেকে এ সম্পর্কে জহুরুল আলম তার রিপোর্টে জানাচ্ছেন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সাথে সাক্ষাৎ শেষে তার আইনজীবী শিশির মনি সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন আজকের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তিনি প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। কামারুজ্জামানের বিষয়ে সরকারের উপর বিদেশি কোনো চাপ নেই বলে উল্লেখ করে তিনি বলেন, হলেও তা গ্রাহ্য করা হবে না। তিনি আরো বলেন, রায় কার্যকরের ক্ষেত্রে পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে জাতীয় মানবাধিকার কমিশন যুদ্ধ অপরাধে দণ্ডপ্রাপ্ত জামাত নেতা কামরুজ্জামানের ফাঁসির আদেশ স্থগিতের আহ্বান জানিয়েছে। বিচার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন নয় এমন কথা বলেছেন তারা। বাংলাদেশে মৃত্যুদণ্ড রহিতের আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। আমির খসরুর রিপোর্টে শুনুন বিস্তারিত।
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা কন্দনসা বুধবার জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে ওই আহ্বান জানান। মুখপাত্র আরো বলেন, এই বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ না করা এবং ত্রুটির অভিযোগ রয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামরুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হওয়ার পর তার ফাঁসি সময়ের ব্যাপার মাত্র বলে বলা হচ্ছে। মুখপাত্র বাংলাদেশে বিদ্যমান মৃত্যুদণ্ডের বিধান রহিত করার উপর গুরুত্ব আরোপ করেন। ব্রাসেলস থেকে ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে বাংলাদেশে বিদ্যমান মৃত্যুদণ্ডের বিধান রহিত করার জন্য পুনরায় দাবি জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলছে, এই ব্যবস্থা অপরাধের প্রতিকার নয় বরং সুষ্ঠু বিচারের ব্যর্থতা। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
একটি সংশোধন আমরা তখন খবরে বলেছিলাম, জাতীয় মানবাধিকার কমিশন, আসলে এটি হবে জাতিসংঘের মানবাধিকার কমিশন। আমির খসরু ঢাকা থেকে আরেকটি প্রতিবেদনে জানিয়েছেন যে বাস দুর্ঘটনায় 25 জন নিহত এবং 18 জন আহত হয়েছে। বুধবার রাতে ঢাকা বরিশাল রুটে বাসটি ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
বুধবার দিবাগত রাত 1:30 দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 19 জন নিহত হন, আহত অবস্থায় 6 জন মারা যান। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি নামের একটি সংগঠন তাদের এক গবেষণা প্রতিবেদনে বলছে, 2014 সালে সড়ক দুর্ঘটনায় 8,589 জন নিহত এবং 17,524 জন আহত হয়েছেন। এই সংখ্যা আগের বছরের তুলনায় অনেক বেশি। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী দুর্ঘটনার কারণ সম্পর্কে বলেন, সড়ক দুর্ঘটনা প্রতি বছরই বাড়ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বন্দীদের ভোটাধিকার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। আবেদনকারীর আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস বলেছেন, বন্দীদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ প্রমাণিত হয়নি তাই তাদের ভোটাধিকার থাকা উচিত। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
জেলে বসে যদি ভোটে লড়া যায় তবে জেলে থেকে কেন ভোট দেওয়া যাবে না, এমনই প্রশ্ন মামলাকারীর। এই দাবিতে এর আগেও মামলা হয়েছিল। এ প্রসঙ্গে রাজ্যের কারা দপ্তরের এডিজি অধীর শর্মা সাংবাদিকদের জানিয়েছেন, এর আগে চেন্নাই আদালতে মামলা হলেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। যদিও 2012 সালে সুপ্রিম কোর্ট বিধায়ক ও সাংসদ পদে ভোটে দাঁড়াতে গেলে জেলে বসে মনোনয়ন পত্র পেশ করা যাবে না বলে জানিয়ে দিয়েছিল। এখন দেখার, আগামী দিন কলকাতা হাইকোর্ট কি রায় শোনায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকেই পরমাশিস ঘোষ রায় আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন, রাজ্যের সারদা কাণ্ডে কেলেঙ্কারিতে সিবিআই নোটিশের প্রেক্ষিতে 150 পাতার আয় ব্যয়ের হিসেবের রিপোর্ট সিবিআই এর কাছে জমা দিয়েছে তৃণমূল।
তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়ের নেতৃত্বে 4 সদস্যের এক প্রতিনিধি দল সল্টলেকে সিবিআই দপ্তরে যায়, যাবতীয় নথিপত্র জমা দেন। প্রায় 40 মিনিট সেখানে ছিলেন তারা। সোমবার সিবিআই তৃণমূল কংগ্রেসকে 2010 থেকে 2014 সালের আয় ব্যয়ের হিসেব চেয়ে নোটিশ পাঠিয়েছিল। প্রায় 150 পাতার নথি জমা দেয় দল। এর মধ্যে দলের বিজ্ঞাপন বাবদ আয়, অনুদান, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রি বাবদ আয় ব্যয়ের হিসেব দেওয়া হয়েছে। সিবিআই দপ্তর থেকে বেরিয়ে তৃণমূল বিধায়ক তাপস রায় সাংবাদিকদের বলেন, দলের নির্দেশে তিনি নথি জমা দিতে এসেছিলেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
স্বয়ংক্রিয় অস্ত্রসজ্জিত এবং সামরিক পোশাক পরিহিত একদল তালিবান আত্মঘাতী বোমাবাজ আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি আদালত ভবনে এক ঝটিকা আক্রমণে কমপক্ষে 5 জনকে হত্যা এবং 30 জনকে আহত করেছে। উত্তরের বাল্খ প্রদেশের রাজধানী মাজারে শরীফে এই আক্রমণ শুরু হওয়ার পরপরই পুলিশ ভবনটিকে ঘিরে ফেলে। স্থানীয় কর্মকর্তারা বলছেন যে সেখানে প্রচণ্ড গোলাগুলি চলছে। ওই শহরের প্রধান হাসপাতালের প্রধান খোজা নূর মোহাম্মদ ফায়েজ বলেন যে তারা 5টি মৃতদেহ পেয়েছেন এবং আহত 25 জনের চিকিৎসা চালাচ্ছেন। আফগানিস্তানের কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে যে নিহতের সংখ্যা 10। একটি সংক্ষিপ্ত প্রাথমিক বিবৃতিতে আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রক বলেছে যে 5 জন বোমাবাজের মধ্যে 3 জনকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার বলেছেন যে পিয়ংইয়ং সরকারের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে কোরীয় উপদ্বীপ অঞ্চলে পরিস্থিতিটা কতটা খারাপ। দক্ষিণ কোরিয়া রওনা হবার আগেই জাপানের ইয়োকোটা বিমান ঘাঁটিতে দেওয়া বক্তব্যে কার্টার বলেন, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যদি তাকে স্বাগত জানানোর লক্ষ্যে করা হতো তাহলে তিনি গর্বিত বোধ করতেন। এই সপ্তাহে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে এই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। উত্তর কোরিয়া গত শুক্রবার একই ধরনের পরীক্ষায় আরও 4টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বাংলাদেশে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের বিচার সম্পর্কে এখন রোকেয়া হায়দার কথা বলছেন আমাদের ঢাকার সংবাদদাতা আমির খসরুর সঙ্গে।
বাংলাদেশে জামাত নেতা কামরুজ্জামানের বিচারের রায় তাকে পড়ে শোনানো হয়েছে এবং তারপর তিনি এই আইন মোতাবেক প্রাণভিক্ষা, প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না সে নিয়েও এখন আলোচনা চলছে। কতদিনের মধ্যে প্রাণভিক্ষা চাইতে হবে, পরিস্থিতি কি দাঁড়াবে, কতদিন তাকে সময় দেয়া হবে, আমরা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে শুনেছি তার বক্তব্য যে আইন মোতাবেক তাকে সময় দিতে হবে। তো আমির খসরু, আপনি এটা একটু বলুন তো যে এখন সময়ের যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, কতটুকু সময় কামরুজ্জামান পাবেন এবং তিনি প্রাণভিক্ষা চাইতে পারেন কি?
পুরো বিষয়টি এখন প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাওয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছে পুরো বিষয়টি। প্রাণভিক্ষা চাইবেন কিনা বা চাইতে পারবেন কিনা বা কিভাবে চাইবেন সে সব বিষয়গুলো নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছিল। এখন যেটা দেখা যাচ্ছে যে কামরুজ্জামান প্রাণভিক্ষা চাইবেন এমন একটি সময় তাকে দেওয়া হবে, তিনি চাবেন কি চাবেন না এটি তার উপরে নির্ভর করে। সংবিধানের 49 অনুচ্ছেদে প্রেসিডেন্টের দণ্ড মৌকুফের ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে যে ক্ষমতা ক্ষমা প্রদর্শনের অধিকার তার রয়েছে। এখানে আইনজীবীদের সাথে আমি কথা বলেছি, এখানে দুটো মত দেখা যাচ্ছে। একটি হচ্ছে যে কামরুজ্জামানকে যৌক্তিক সময় দেওয়া হবে কিনা, কারণ কামরুজ্জামান যৌক্তিক সময় চেয়েছেন, তার আইনজীবীরা তার সাথে বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন এবং এই সময় মোহাম্মদ কামরুজ্জামান আরো সময় চেয়েছেন। বুধবার সন্ধ্যার পরে তাকে যখন রায় পড়ে শোনানো হয় তখন তিনি বলেছিলেন যে আমি আরো একদিন সময় চাই, অর্থাৎ বৃহস্পতিবার আইনজীবীদের সাথে কথা
বলেছেন। হ্যাঁ, তো বৃহস্পতিবার তো পেরিয়ে গেল, মানে পেরিয়ে যাচ্ছে।
এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে যে সাধারণ আইনে বা জেল কোডে কামরুজ্জামানের বিষয়টি প্রযোজ্য না, কারণ বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল,
হ্যাঁ এটা একটা বিশেষ আদালত।
জি বলুন।
এটা একটি বিশেষ আদালত আর সেই আদালতে এই বিচার চলছে, যুদ্ধ অপরাধীদের বিচার চলছে।
জি, এই এই যে আদালত যেটা রয়েছে তার আইসিটি অ্যাক্ট 1973 অনুযায়ী বলা হচ্ছে যে এটা একটি বিশেষ বিশেষ আইনের বিচার হচ্ছে এবং অন্যান্য যে সাধারণ যে আইন বা যে বিদ্যমান যে আইন রয়েছে এই ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে না। সাধারণ আইনে যেটি আছে এটি হচ্ছে যে 7 দিনের মধ্যে প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা বা প্রেসিডেন্সিয়াল মার্সি চাইতে হয়, আর প্রেসিডেন্ট যদি ওই আবেদন খারিজ করেন তাহলে কমপক্ষে 7 দিন থেকে 21 দিনের মধ্যে ওই রায় কার্যকর করতে হবে। কিন্তু কামরুজ্জামানের ক্ষেত্রে যেহেতু এটা প্রযোজ্য নয়, কাজেই বিষয়টি দাঁড়াচ্ছে যে এখন তাকে যৌক্তিক সময় দেওয়া হবে কিনা। এই ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল আজকে যেতে বলেছেন যে তাকে যৌক্তিক সময় দেওয়া হবে, কিন্তু যৌক্তিক সময়টা কতদিনে এটি একটি প্রশ্ন উত্থাপন উনি করেছেন। যৌক্তিক সময় 7 দিন তো হতে পারে না। আবার এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে আজকে অর্থাৎ বৃহস্পতিবারেই তাকে জানাতে হবে, কিন্তু এজন্য একজন ম্যাজিস্ট্রেট পাঠাতে হয় কামরুজ্জামানের বক্তব্য রেকর্ড করার জন্য। এই ম্যাজিস্ট্রেট এখন পর্যন্ত
সেখানে। আচ্ছা, একটি কথা এখানে যে কামরুজ্জামানের যারা আইনবিদ, যারা কৌশলী, তারা কিছু বক্তব্য রেখেছেন যে তিনি সময় চাইবেন কিনা? আর জামাতে ইসলামী যে রাজনৈতিক দল, তাদের প্রথা অনুযায়ী প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি কি কোনো তাদের মধ্যে মানে দ্বন্দ্ব আছে যে চাইতে পারবে কিনা?
না, এক্ষেত্রে দুটো বিষয়। প্রথম প্রশ্নের জবাব আমি দিয়ে নিই যে তার আইনজীবীরা বলেছেন যে তিনি সময় চাইবে, প্রাণভিক্ষা চাইবেন কি চাইবেন না এটা তার উপর নির্ভর করে এবং এই জন্য উনি যথেষ্ট চিন্তা ভাবনা করতে চান, কিন্তু কোথাও বলা হয়নি যে তিনি প্রাণভিক্ষা চাইবেন। এটি হচ্ছে আইনজীবীদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে। আর জামাতে ইসলামের যে রাজনৈতিক সিদ্ধান্ত রয়েছে, তারা প্রাণভিক্ষা না চাওয়ার একটা রাজনৈতিক সিদ্ধান্ত তাদের আছে। কারণ হচ্ছে যে যুদ্ধাপরাধের দায় তারা কখনো স্বীকার করছেন না এবং তারা বলছেন যে এই দায়ে আমরা অভিযুক্ত নই। এ কারণে আব্দুল কাদের মোল্লা প্রাণ ভিক্ষা চাননি, কারণ যদি প্রাণ ভিক্ষা চান তাহলে দায় এবং দোষ
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনারা খবরে শুনেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন যে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ইরানের চুক্তি যে চূড়ান্ত হবে তার কোনো গ্যারান্টি নেই। ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেছেন ইরান যে ইয়েমেনের বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে সেটা তারা ভালোভাবেই জানেন। এ সম্পর্কে আমাদের সংবাদকক্ষের রিপোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জোর দিয়ে বলেছেন যে পশ্চিমী দেশগুলোর সঙ্গে যে একটা চুক্তির পরিকাঠামো হয়েছে সেটি এই গ্যারান্টি দিচ্ছে না যে একটা চূড়ান্ত চুক্তি হবে যার অধীনে তেহরানের পারমাণবিক কার্যক্রম হ্রাস করা হবে এবং তার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। বৃহস্পতিবার এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন যে ইরান ও ছটি বিশ্বশক্তি গত সপ্তাহে যে অন্তর্বর্তী চুক্তি সম্পন্ন করেছে তিনি তার পক্ষে বা বিপক্ষে নন। তবে তিনি জোর দিয়ে বলেন ওই চুক্তি সম্পূর্ণ নয় এবং তা বাধ্যতামূলক নয়। তবে ইরানের সবচেয়ে শক্তিশালী কর্মকর্তা আলোচনার জন্য তার অব্যাহত সমর্থন প্রকাশ করেন। তিনি বলেন যে কোনো আপোষমূলক চুক্তি যেটি ইরানের মর্যাদা ও সম্মানের প্রতি শ্রদ্ধা জানাবে তিনি তা গ্রহণ করতে পারেন। এর আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এক ভাষণে বলেন আন্তর্জাতিক সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে তেহরান কোনো চূড়ান্ত চুক্তি মেনে নেবে না।
মা হিচ তাওয়াফুকি রা ইমজা নখাহিম কার্দ মগর আনকে দার আউয়ালিন রোজ ইজরায়ে তাওয়াফুক তামামি তাহরিম হায়ে ইক্তিসাদি বিল মাররে ওয়া হামুন।
তিনি বলেন আমরা কোনো চুক্তিতে স্বাক্ষর করব না যদি চুক্তি বাস্তবায়নের প্রথম দিনেই সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হয়। ইরানের জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট রুহানি ওই মন্তব্য করেন। ইরান বারবারই দাবি জানিয়েছে যে অনতিবিলম্বে এবং স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। ওদিকে যুক্তরাষ্ট্র চায় ইরান চুক্তির শর্তগুলো মেনে চলছে তা নিশ্চিত করার জন্য ধীরে পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। চূড়ান্ত চুক্তি হওয়ার সময়সীমা হচ্ছে 30 জুন। ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বুধবার পিবিএস নিউজ আওয়ার অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রতিটি সপ্তাহে ইরান থেকে যে ইয়েমেনে বিমান যাচ্ছে সেটা সহ ইয়েমেনের বিদ্রোহীদের ইরান যে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র তার উপর ঘনিষ্ঠ নজর রাখছে।
We're well aware of the support that Iran has been giving to Yemen. And Iran needs to recognize that the United States is not going to stand by while the region is destabilized.
পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, আমরা এ বিষয়ে খুবই সচেতন যে ইরান ইয়েমেনকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং ইরানকে এ বিষয়টি উপলব্ধি করতে হবে যে যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না যখন ওই অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে অথবা লোকজন সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক সীমান্ত এবং অন্যান্য দেশে যুদ্ধে লিপ্ত হবে। ইয়েমেনে উত্তেজনা বিরাজ করছে, সেখানে হুতি বিদ্রোহী এবং প্রেসিডেন্ট আব্দুর রব্বু মনসুর হাদির অনুগত বাহিনীর মধ্যে সংঘাত চলছে। প্রেসিডেন্ট হাদিকে আন্তর্জাতিক সমাজ সমর্থন দিচ্ছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার রয়েছে স্বাস্থ্যবিজ্ঞান। লক্ষ লক্ষ নারী ও শিশুর জন্য স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে নানা দেশের সরকার, দাতা গোষ্ঠী এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো কাজ করছে। এভরি ওয়ামেন এভরি চাইল্ড উদ্যোগের আওতায় বিশ্বজুড়ে মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাস পেয়েছে। এ নিয়ে ভয়েস অফ আমেরিকার জর্জ পুটিচের রিপোর্ট, শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
2010 সালে জাতিসংঘ মহাসচিব বান কিমুনের উদ্যোগে এভরি ওয়ামেন এভরি চাইল্ড যাত্রা শুরু করে। মূল লক্ষ্য স্বাস্থ্য খাতে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা MDG লক্ষ্যমাত্রা অর্জন। এই কর্মসূচির একজন ঊর্ধ্বতন ব্যবস্থাপক নেইনা খুও, তিনি বলছেন পৃথিবীর ইতিহাসে এই উদ্যোগ হল এমন একটি উদ্যোগ যা সবচেয়ে দ্রুতগতিতে বড় হচ্ছে।
It is estimated since 2010 that 2.4 million women and children's lives have been saved.
2010 সাল থেকে আনুমানিক 24 লক্ষ নারী ও শিশুর জীবন বাঁচানো সম্ভব হয়েছে এই উদ্যোগের আওতায়। যদি 2015 সালের মধ্যে MDG লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, তাহলে তার 40% সাফল্যের ভাগিদার হবে এই উদ্যোগ। আর এই 24 লক্ষের মধ্যে রয়েছে 1,20,000 নারী এবং 6,50,000 নবজাতক এবং 5 বছরের নিচের 16 লক্ষ শিশু। খুও আরও বলছেন নবজাতকদের মৃত্যুহার হ্রাস, পরিবার পরিকল্পনা, কিশোর কিশোরীদের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি এবং জীবন রক্ষাকারী ওষুধ ও স্বাস্থ্যসেবার লক্ষ্যে 49টি স্বল্প আয়ের দেশে কাজ করছে এই উদ্যোগ এবং প্রতিটি দেশেই এর কার্যকারিতা নজরে এসেছে। খুও বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই মা ও শিশু মৃত্যু রোধ করা সম্ভব এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা সামর্থ্যের মধ্যে এবং বেশ সহজ।
To date, we are seeing the fastest reduction in maternal and child mortality with almost 6.4 million.
আজ আমরা মা ও শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে দ্রুত উন্নতি করছি। 1990 সালের তুলনায় আজ এই হার প্রায় অর্ধেক। প্রতি বছর প্রায় 62 লক্ষ শিশু মৃত্যু রোধ করা সম্ভব হচ্ছে। কিন্তু খুও বলছেন চূড়ান্ত লক্ষ্য এখনও অর্জিত হয়নি, তাই এখনও কাজ চালিয়ে যেতে হবে।
আমাদের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান সরাসরি আমেরিকা দেখুন ATN বাংলায় প্রতি শুক্রবার সন্ধ্যা 6:20।
প্রাত্যহিক জীবনে আজকাল স্মার্টফোন এবং এর মতো অন্যান্য গ্যাজেটের ব্যবহার হচ্ছে ব্যাপক হারে। উন্নত বিশ্ব ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশ যেমন দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিশু কিশোরদেরও অত্যাধিক হারে এসব গ্যাজেটস ব্যবহারে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আমাদের আজকের যুব সমাজে ভয়েস অফ আমেরিকার জর্জ পুটিচের এই রিপোর্টটিতে উঠে এসেছে এইসব সমস্যা। আসুন আপনাদেরকে তা শোনাই। ভারতের মুম্বাইয়ের বাসিন্দা 10 বছরের ছেলে ওয়াইশ বাটলিওয়ালা, সে স্বীকার করেছে দিনে 3 থেকে 4 ঘন্টা সে তার ট্যাবলেট কম্পিউটারে গেম খেলে থাকে। সে বেশ কিছুদিন ধরে ঘাড়ে ব্যথা অনুভব করত। তার মা মেহজাবিন এ বিষয়ে বললেন,
মেরে বেটে কো এসা না নেক কা প্রবলেম হো গয়া, জুন জুলাই মে মেনে ইসকো বতাই তো উসকো গর্দন মে প্রবলেম হো গয়া থা, ফির উসকা দর্দ হে না উসকে হাথ মে আনে লাগা অর উসকে কমর মে আনে।
তিনি বললেন জুন জুলাইয়ের দিকে তার ছেলের ঘাড়ে সমস্যা দেখতে পাচ্ছিলেন তিনি। ঘাড় থেকে ব্যথা ক্রমেই তার হাতে এবং কোমরে ছড়িয়ে পড়েছিল। সে ঘন্টার পর ঘন্টা আইপ্যাড এবং মোবাইল নিয়ে খেলে। তিনি মনে করছেন সেখান থেকেই তার ছেলের এই শারীরিক সমস্যা হয়েছে। ফিজিক্যাল থেরাপিস্ট সাদিয়া ভানজারা বলেছেন আজকাল অনেক শিশু কিশোরদেরই তাদের বাবা মা ডাক্তারের কাছে নিয়ে আসছেন এ ধরনের শারীরিক সমস্যার কারণে।
They haven't had an accident. Their age is like under 10. They are not complaining. Their blood reports are fine. Their x-rays are fine. Their MRIs are fine.
তিনি বললেন এমন নয় যে তারা দুর্ঘটনায় পড়েছে। তাদের বয়স বাড়ছে অথবা তাদের উচ্চ রক্তচাপ হয়েছে। এদের সবারই বয়স কিন্তু 10 বছরের নিচে। তাদের এক্স-রে এবং MRI এ কোনো রকম সমস্যা ধরা পড়েনি। তবে আসল সমস্যাটা কোথায়? চারপাশ তাকালেই দেখা যাবে শিশু কিশোরদের মাঝে স্মার্টফোন এবং গ্যাজেট ব্যবহারের হার বাড়ছে দ্রুত। সারা বিশ্বে চীনের পর ভারতেই স্মার্টফোনের ব্যবহার সবচাইতে বেশি। নেটওয়ার্কিং প্রযুক্তি কোম্পানি সিসকোর পরিসংখ্যান মতে এ দশকের শেষের দিকে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 65 কোটি ছাড়িয়ে যাবে। 19 বছরের কিশোরী নিডা জামিল বললেন, নিডা বললেন দিনের 24 ঘন্টায় সে ফোন ব্যবহার করে থাকে।
স্মার্টফোনে স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ ইত্যাদি সামাজিক যেসব নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন রয়েছে তা সারাদিন ধরেই সে ব্যবহার করে। এখন ফোন ব্যবহার করাটাই হয়ে উঠেছে সব কাজের কেন্দ্রবিন্দু। নীরা বলেছে তার ডান হাতের কোড়ে আঙ্গুল ভীষণ ব্যথা করে। ডাক্তার বলেছে এ আঙ্গুলের ওপরে ফোনটাকে ভর করে ধরে রাখার জন্যই সে এই ব্যথায় ভুগছে। ডাক্তারের পরামর্শে তাকে এখন আঙ্গুলের বিভিন্ন ব্যায়াম করতে হচ্ছে। ফিজিক্যাল থেরাপিস্ট সাদিয়া ভানজারা স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন কিভাবে পিঠ সোজা করে দেহভঙ্গির সঠিক প্রয়োগের মাধ্যমে ফোন ব্যবহার করতে হবে, যাতে করে দৈহিক বিভিন্ন সমস্যা এড়ানো যায়। তবে সাদিয়া ভানজারার আশঙ্কা, এসব যন্ত্রের ব্যবহার যত বাড়বে ততই শারীরিক সমস্যার সাথে সাথে বাড়বে মানসিক সমস্যাও। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই জোর দিয়েই বলছেন যে পশ্চিমের সঙ্গে স্বাক্ষরিত রূপরেখা চুক্তি এরকম কোনো নিশ্চয়তা দিচ্ছে না যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস করা সম্পর্কে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। আজ বৃহস্পতিবার এক ভাষণে আয়াতুল্লাহ খামেনেই বলেন যে গত সপ্তাহে ইরান এবং ছটি শক্তিধর রাষ্ট্রের মধ্যে যে অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরিত হয়েছে তিনি তার পক্ষে কিংবা বিপক্ষে নন। তবে তিনি জোর দিয়ে বলেন যে এই চুক্তি অসম্পূর্ণ এবং বাধ্যতামূলক নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে ইয়েমেনে শিয়া বিদ্রোহীদের প্রতি ইরানের সমর্থন দেওয়ায় ওয়াশিংটন সরকার খুব উদ্বিগ্ন। এর আগে এরকম খবর পাওয়া গিয়েছিল যে ইরানের নৌবহর পারস্য উপসাগরীয় ওই দেশটির দিকে রওনা হয়েছে। পিবিএস নিউজ আওয়ারে দেওয়া বক্তব্যে কেরি বলেন যে বিদ্রোহীদের প্রতি ইরানের সমর্থনকে যুক্তরাষ্ট্র খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যেমন ইরান থেকে আসা জিনিসপত্র এবং ইয়েমেনে প্রতি সপ্তাহে যাওয়া ইরানি বিমানের ফ্লাইট। মিস্টার কেরি বলছেন যে ইয়েমেনকে ইরান যে সমর্থন সহযোগিতা দিচ্ছে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র অবগত। ইরানেরও একথা জানা দরকার যে ওই এলাকা অস্থিতিশীল হয়ে উঠলে কিংবা লোকজন যখন আন্তর্জাতিক সীমানা পেরিয়ে লড়াইয়ে লিপ্ত হবে তখন যুক্তরাষ্ট্র নীরব দর্শক হয়ে থাকবে না। নির্বাচনী প্রচারণার ধরন বদলে গেছে পশ্চিমবঙ্গে। কলকাতা পুরসভা নির্বাচনে প্রচারণা চলছে চেন্নাই বা হায়দ্রাবাদের প্রচারণার ধরনে। কমেছে দেয়াল লেখন, পোস্টার বা জনসভার গুরুত্ব, কমেছে দলীয় নীতির প্রচারের গুরুত্ব। এ নিয়েই রয়েছে আমাদের কলকাতা প্রতিবেদক গৌতম গুপ্তের এই রিপোর্ট।
দলীয় নীতির প্রচারেরও গুরুত্ব কম, ভোট প্রার্থীদের কাট আউট ঝুলছে রাস্তায় রাস্তায়। নীতি বা কার্যক্রম নির্ভর প্রচারের বদলে প্রার্থীর ভাবমূর্তিকে তুলে ধরা হচ্ছে। এই ব্যয়বহুল প্রচারে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কম বয়সী প্রার্থীদের ঝোঁক মোবাইল ফোন ফেসবুকের মাধ্যমে প্রচারে। এদের বিশ্বাস হলো নতুন প্রজন্মের ভোটাররা এটাই পছন্দ করবেন। পিছিয়ে রয়েছে বাম দলগুলি কিংবা বিজেপি, আর কংগ্রেস সে দল তো প্রায় যেন অদৃশ্য। রাজনৈতিক মহলের মতে কাট আউট প্রচার যে সহজেই মানুষের চোখ টানে এই কথা তো সত্যি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
স্বয়ংক্রিয় অস্ত্রসজ্জিত এবং সামরিক পোশাক পরিহিত একদল তালিবান আত্মঘাতী বোমাবাজ আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি আদালত ভবনে এক ঝটিকা আক্রমণে কমপক্ষে 5 জনকে হত্যা এবং 30 জনকে আহত করেছে। উত্তরের বাল্ক প্রদেশের রাজধানী মাজারে শরীফে এই আক্রমণ শুরু হওয়ার পরপরই পুলিশ ভবনটিকে ঘিরে ফেলে। স্থানীয় কর্মকর্তারা বলছেন যে সেখানে প্রচণ্ড গোলাগুলি চলছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেছেন যে পিয়ংইয়ং সরকারের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে কোরীয় উপদ্বীপ অঞ্চলে পরিস্থিতি কতটা খারাপ।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন শ্যাংগং ছাং এবং আমি সাবরিনা চৌধুরী। সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.